قرآن 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 قرآن.
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. অনুষ্ঠানের নাম সহজ দর্সে কোরআন। আজ সূরাতুল বাকারার আয়াত নম্বর 232 থেকে কোরআনে মাজিদের দরস শ্রবণ করব। ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম।
وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون।
আর যখন তোমরা নারীদেরকে তালাক দেবে আর তাদের ইদ্দতের মেয়াদ পূর্ণ হয়ে যাবে, তবে হে নারীদের অভিভাবকগণ, তাদেরকে তাদের স্বামীদের সাথে বিবাহ করতে বাধা প্রদান করো না। যখন তারা পরস্পর শরীয়ত মোতাবেক সন্তুষ্ট হয়ে যায়, এই উপদেশ দেওয়া হচ্ছে তাদেরকে যারা তোমাদের মধ্যে আল্লাহ এবং কিয়ামতের উপর ইমান রাখে। এটা তোমাদের জন্য অধিক পবিত্রতার কাজ, আর আল্লাহ জানেন তোমরা জানো না। এই আয়াতে মুবারাকা কোনো তালাকপ্রাপ্ত নারীর অভিভাবকদের ব্যাপারে। এটা হতে দেখা যায় অনেক সময় যখন তালাক হয়ে যায় এবং তালাকের পরে ইদ্দতের মেয়াদও পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু এরপরে আবার স্বামী স্ত্রী যদি বুঝতে পারে যে তারা যে তালাকের সিদ্ধান্ত নিয়েছে সেটা ভুল ছিল, আর তাদের জন্য উত্তম হচ্ছে এই যে তারা পুনর্বার বিবাহ করবে। কারণ যখন তালাক দিতে যায় সে সময় স্বামীর কাছে স্ত্রীকে মনে হয় 100% দোষী, আর স্ত্রীর কাছে মনে হয় স্বামী জালিম। এই জন্য তালাক নিতে রাজি হয়ে যায়, স্বামী তালাক দিতে রাজি হয়ে যায়। কিন্তু যখন তালাক হয়ে যায় তখন এখানে একটি প্রকার, সেটা সম্পর্কে পূর্বে বলা হয়েছে, তালাকে রাজাই যদি দেওয়া হয় তখন স্বামীর কেবল বলা যে আমি আমার বিবিকে পুনর্বার নিকাহে ফিরিয়ে নিচ্ছি, এতটুকু যথেষ্ট। কিন্তু অনেক সময় এমন হয় যে তালাক হয়েছে, ইদ্দতের সময়ও অতিক্রান্ত হয়েছে, এখন স্ত্রী তার বাপের বাড়িতে, স্বামী তার ঘরে। এরপরে তারা বুঝতে পারে যে না, এটা অনেক বড় ভুল হয়ে গেছে, এবং স্বামী বুঝতে পারে যে অন্য কোনো নারীকে বিয়ে করার জন্য যদি খুঁজতে বের হই সে তো এর থেকে আরও খারাপ অবস্থার সামনে আসতে পারে। এই ধরনের পরিস্থিতি স্ত্রীর সামনেও আসতে পারে, স্ত্রীও বুঝতে পারে যে যাই হোক এই আমার জন্য ভালো। তো এখন কি হয়, তারা পরস্পর আবার বিয়ে করতে চায়। ইদ্দত যেহেতু অতিক্রান্ত হয়ে গেছে, এখন নতুনভাবে নিকাহ করে কাছে আসতে পারে, যখন তিন তালাক দেওয়া হয়নি। কারণ তিন তালাকের, সেটা আগে বলা হয়েছে যে তিন তালাক যদি হয়ে যায়, এ ব্যাপারে আমরা পূর্বেই বর্ণনা করেছি। তো এই ক্ষেত্রে যখন কি হয় যে দুই তালাক দেওয়া হয়, তালাকে বাইন দেওয়া হয়, ইদ্দতের সময় অতিক্রান্ত হয়ে যায়, তো এরকম জায়গায় আমরা দেখতে পাই যে, আর এটা সবসময় একটা মানুষের অভ্যাসগত ব্যাপার চলে আসছে, অনেক সময় ওই নারী মেনে যায় কিন্তু পরিবার মানে না। তারা বলে যে ওই ছেলে আমাদের মেয়েকে এত কষ্ট দিয়েছে, তার উপর এত জুলুম করেছে, ওর কাছে কখনো পাঠাবো না, দরকারে সাগরে ভাসিয়ে দেব, আবার তার সাথে বিয়ে দেব না। তো এরকম অনেক জায়গায় এমনটা হতে দেখা যায়। তো ঘরের যারা প্রধান রয়েছে এই বিয়ের ক্ষেত্রে তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। তো এখানে প্রধানদেরকে বোঝানো হচ্ছে যে, ইরশাদ হচ্ছে যে, যারা আগে স্বামী স্ত্রী ছিল এখন তারা অপরিচিত হয়ে গেছে, যদি তারা বুঝতে পারে আর তারা পরস্পর যদি সম্মত হয়ে যায় যে পুনর্বার বিবাহ করব, তো যারা ঘরের অভিভাবক রয়েছেন তাদের উচিত প্রতিবন্ধকতা সৃষ্টি না করা, ধরে না রাখা, এবং ওই নারীদেরকে অনুমতি দেওয়া পূর্বের স্বামীর সাথে যেন বিবাহ করতে পারে। তো ইরশাদ হচ্ছে যে তোমাদের মধ্যে তাদেরকে যারা আল্লাহ এবং আখিরাতের উপর ইমান রাখে, আর ইরশাদ হচ্ছে যে এটা তোমাদের জন্য অধিকতর পরিচ্ছন্নতা পরিষ্কার কাজ। তো এখন দেখা যায় অনেক পরিস্থিতিতে এমনটা আসলেই হতে দেখা যায় যেখানে দেখে শুনে সিদ্ধান্ত নিতে হয়। ঘরের অভিভাবক অনেক সময় সঠিক কারণেও বাধা দিয়ে থাকেন, কিন্তু যেখানে কেবল নিজের রাগের কারণে বাধা দেওয়া হচ্ছে তো সেখানে এই নিষেধাজ্ঞা রয়েছে। বলা হচ্ছে এমনটা করো না। যদি পূর্বের ভুল ভ্রান্তি হয়ে থাকে, স্বামীও স্ত্রীও নিজেকে সংশোধন করতে প্রস্তুত আছে, তখন তাদেরকে পুনর্বার বিবাহ করার সুযোগ করে দাও। এবং ইরশাদ করা হয়েছে যে অধিকতর পবিত্রতা, এ দ্বারা উদ্দেশ্য কি? কারণ দেখা যায় যে স্বামী স্ত্রীর মাঝে অনেক সময় এমন ভালোবাসা সৃষ্টি হয়ে যায় যে যখন তালাক দেওয়া হচ্ছে তাদের মনে হয় যে আমি সবচেয়ে ঘৃণা করি এই লোককে। স্ত্রী স্বামীকে, স্বামীও স্ত্রীকে এই ধরনের কথা বলে থাকে। যখন তালাক হয়ে যায়, ইদ্দতের সময় অতিক্রান্ত হয়ে যায়, তারপরে আগে সবখানে খারাপ দেখতে পেত, এখন ভালো গুণ ভাসতে থাকে। এর তো স্বভাব ভালো ছিল, হ্যাঁ এই গুণগুলো ছিল, খুব ভালো ছিল, বরং আমার থেকে কিছু ভুল হয়ে গেছে। পরে গিয়ে সাইকেল অন্যদিকে ঘোরা শুরু হয়ে যায়, তখন এটা হয় যে তাদের মাঝে পুরনো ভালোবাসা সেটা আবার তাজা হয়ে ওঠে। একজন এদিকে বিয়ে করেছে, আরেকজন ওদিকে বিয়ে করেছে, আল্লাহ না করুক আবার কোনো ভুল পথ অবলম্বন করবে। তো এই দিক থেকে ইরশাদ হচ্ছে যে তোমাদের জন্য পবিত্রতা হচ্ছে যে, অধিকতর পবিত্রতা হচ্ছে যে, তাদের যদি নিজেদের বিষয়গুলো বুঝতে পারে, তারা যদি নিজেদের সংশোধন করতে চায়, তো এখন নারীর যে অভিভাবক রয়েছে সে যেন নারীকে মানা না করে, তাকে বাধা না দেয়। বিষয় হচ্ছে এই যে আয়াতে মুবারাকাতে তাকে বোঝানো হয়েছে এবং এর বিস্তারিত আমি বর্ণনা করেছি, কিন্তু এই আয়াতের ওপর আমল করতে একটু নিজের অহংকার, নিজের আত্মসম্মানবোধ, নিজের প্রকাশ্য অহংকার এবং স্ট্যাটাস যাকে বলা হয়, একে একটু করে নিচে আনতে হবে, তখন এর উপর আমল করা যাবে। এরপরে ইরশাদ করা হচ্ছে,
ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইয়ুতিম্মা আর-রাদাআ ওয়া আলাল মাউলুদি লাহু রিযকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা।
এবং মায়েরা তাদের শিশুদেরকে পুরো দুই বছর দুধ পান করাবে। এই হুকুম তার জন্য যে দুধ পান করানোর মেয়াদ পূরণ করতে চায় এবং শিশুর পিতার উপর প্রচলন মোতাবেক নারীদেরকে খাবার খাওয়ানোর এবং পরিধান করানোর দায়িত্ব রয়েছে। কোনো প্রাণের উপর ততটুকুই বোঝা দেওয়া হয় যতটুকু তার সক্ষমতা রয়েছে। এখানে শিশুদেরকে দুধ পান করানোর শরীয়ত হুকুম এই যে বেশি থেকে বেশি দুই বছর মেয়াদ পর্যন্ত, দুই বছর পর্যন্ত শিশুকে দুধ পান করাতে হবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম মেয়াদ। দুই বছরের বেশি দুধ পান করানো জায়েজ নয়। শিশু যখন চাঁদের হিসেব অনুযায়ী দুই বছর বয়স হয়ে যাবে, এরপরে তাকে দুধ পান করানো জায়েজ নয়। কিন্তু এই হুকুম রয়েছে যে আড়াই বছর পর্যন্ত যদি কোনো নারী কোনো শিশুকে বয়স আড়াই বছর হওয়া পর্যন্ত দুধ পান করায়, তো এই যে হুরমতে রাদাআত যে বিষয়টি আছে, যাকে বলা হয় দুধের সম্পর্ক, সেটা কায়েম হয়ে যায়। দুই বছরের পরে গুনাহ, কিন্তু যদি কোনো নারী দুধ পান করায় তবে দুধের সম্পর্ক হয়ে যায়, এই মহিলা দুধ মা হয়ে যাবে। ইরশাদ হচ্ছে যে দুই বছর মেয়াদ পর্যন্ত যে দুধ পান করানোর মেয়াদ সেটা পরিপূর্ণ করা উচিত। তারপর ইরশাদ হচ্ছে যে শিশুদেরকে দুধ পান যে করাবে তার খরপোশ এবং তার পোশাক আশাক, এর দায়িত্ব হচ্ছে বাচ্চার বাবার উপরে। স্ত্রীর ভরণ পোষণ পোশাক আশাকের দায়িত্ব সেটা আগে থেকেই স্বামীর উপর থাকে। এখানে ওই নারীদের কথা বলা হচ্ছে যারা এই সময় স্বামীর জৌজিয়তের মধ্যে নেই, অর্থাৎ বাচ্চার সে মা হতে পারে কিন্তু তাদের মাঝে তালাক হয়ে গেছে আর তারা নিকাহ থেকে বের হয়ে গেছে, অথবা ওই বাইরের নারীদের উদ্দেশ্য যারা, তো তাদেরকে যেসব খরচাপাতি ইত্যাদি দিতে হবে, তো ইরশাদ হচ্ছে যে তাতে এমন করা যাবে না যে সীমা অতিক্রম হয়ে যায়। পিতার উপর যতটুকু অধিকার থাকে ততটুকুই তার উপর চাপানো যাবে। এরপর ইরশাদ হচ্ছে,
লা তুদাররু ওয়ালিদাতুন বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি ওয়া আলাল ওয়ারিসি মিছলু যালিক ফাইন আরাদা ফিসালান আন তারাদিম মিনহুমা ওয়া তাশাওরিন ফালা জুনাহা আলাইহিমা।
মাকে তার সন্তানের কারণে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট এবং পিতাকে তার সন্তানের কারণে কষ্ট দেওয়া যাবে না। আর যে পিতার প্রতিনিধি থাকবে তার উপরেও একই হুকুম রয়েছে। এরপর যদি পিতা মাতা দুজনেই পারস্পরিক সম্মতিতে এবং পরামর্শ করে দুধ ছাড়াতে চায় তো তাদের উপর কোনো গুনাহ নেই। এই হুকুম বর্ণনা করা হচ্ছে যে বাচ্চার কারণে মাকে কষ্ট দেওয়া যাবে না, তেমনিভাবে বাপকেও না। মানে এটা কিভাবে হতে পারে? এটা হতে পারে এইভাবে যে উদাহরণস্বরূপ ধরুন কোনো বাচ্চা আছে, তো দুধ পান করানো মায়ের উপর জরুরি নয়, মাকে বাধ্য করা দুধ পান করাও। অথবা এটা এরকম হতে পারে যে যে দুধ পান করায় যে ওই বাবা ওই মহিলাকে দিয়ে দুধ পান করাবে আর তার বিনিময় অতিরিক্ত দেবে। ঈর্ষাত হচ্ছে যে মা এবং বাবা দুজনকেই ওই বাচ্চার কারণে কোনো ধরনের কষ্টে পতিত না করা উচিত। যে পিতার প্রতিনিধি থাকবে তার উপরেও এমনটা হুকুম রয়েছে, যেভাবে পিতার উপরে তা বর্তায়, যদি বাপ না থাকে যে দাদা থাকে তার দায়িত্ব হয়ে যায়, দাদার উপরেও একই ধরনের দায়িত্ব প্রযোজ্য হবে। এবং ঈর্ষাত হচ্ছে যে যদি মা বাবা দুইজনেই সম্মতিতে দুধ ছাড়াতে চায় পারবে, দুই বছরের আগেও তা করতে পারবে, এক বছরের পরে দুধ ছাড়াতে চায় তবে ছাড়াতে পারবে। এরপরে ইরশাদ হচ্ছে
ইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম ফালা জুনাহা আলাইকুম ইযা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বসীর।
এবং যদি তোমরা চাও যে অন্য নারীদেরকে দিয়ে নিজের সন্তানদেরকে দুধ পান করাবে, তো এক্ষেত্রে তোমাদের কোনো দোষ নেই, যখন তোমরা যে বিনিময় নির্ধারণ করেছো তা উত্তম রূপে আদায় করো এবং আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রেখো যে আল্লাহ তোমাদের কাজ অবলোকন করছেন। ওই অবস্থার কথা বলা হচ্ছে যদি বাচ্চার মা ব্যতীত অন্য কোনো নারীর মাধ্যমে দুধ পান করানো হয়। তো এর সাথে হচ্ছে যে তারও অনুমতি রয়েছে। আমাদের যুগে তো এরকম অথবা আমাদের একেবারে হয়তো হয়ই না, কিন্তু পূর্বের যুগে এই ধরনের ঘটনা ঘটত যে বাচ্চাকে দুধ পান করানোর জন্য একেবারে যথারীতি দায় নির্ধারণ করা হতো। যেমন সাকারাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দুধ পান করিয়েছিলেন তিনি ছিলেন হযরত হালিমা সাআদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পান করিয়েছিলেন। এবং সে যুগে এটা রেওয়া ছিল যে শিশুদেরকে ওই ধরনের নারীদের কাছে সোপর্দ করা হতো, তারা সাথে নিয়ে যেত, বাচ্চাকে দুধ পান করাতো নিজের এলাকায়, তারাই বাচ্চাদেরকে লালন পালন করত। তো ওই যুগে এটা একটা রেওয়াজ ছিল, আর আমাদের যুগে অত খুব বেশি নেই। যাই হোক, হতে পারে কোনো অঞ্চলে এই প্রথা থাকতে পারে, যদি নাও থাকে মাসালা হচ্ছে এটাই যে কেউ অন্য কারো মাধ্যমে দুধ পান করাতে চায় এবং তার যে বিনিময় দেওয়া হবে, ইরশাদ হচ্ছে যে এর বিনিময় যা নির্ধারণ করেছ উত্তম রূপে আদায় করো। এরপরে ইদ্দাতে ওয়াফাতের মাসালা রয়েছে, স্বামী যখন মারা যায় নারীরা কিভাবে ইদ্দত আদায় করবে। ইরশাদ হচ্ছে
ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা ফাইযা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফীমা ফাআলনা ফী আনফুসিহিন্না বিল মারুফ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর।
এবং তোমাদের মধ্যে যদি কেউ মারা যায় এবং স্ত্রী রেখে যায়, তবে ওই স্ত্রীরা যেন চার মাস এবং দশ দিন নিজেদেরকে আবদ্ধ রাখে। তো যখন তার চূড়ান্ত মেয়াদে পৌঁছে, তখন হে অভিভাবকগণ, তোমাদের উপর কোনো বাধা নেই যে যে নারীগণ নিজের ব্যাপার শরীয়ত মোতাবেক করে এবং আল্লাহ তোমাদের কাজের ব্যাপারে অবগত রয়েছেন। এখানে ইদ্দাতে ওয়াফাতের আলোচনা আছে, স্বামী মারা যায় তখন ইদ্দতের কিছু সময় রয়েছে। এর মধ্যে দুটো প্রকার রয়েছে, একটা প্রকার এই যে বাচ্চা জন্ম হওয়া পর্যন্ত, যদি সেই বাচ্চার জন্ম আট মাস পরে হয় তবে আট মাস তার ইদ্দত হবে, সেটা যদি স্বামী মারা যাওয়ার দুই ঘন্টা পরে হয় তবে ওই দুই ঘন্টায় তার জন্য ইদ্দত হবে আর তার যে বাধ্যবাধকতা আছে সেটা শেষ হয়ে যাবে। নারী যদি গর্ভবতী হয় তার ইদ্দত হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, যদি সে গর্ভবতী না হয় তো এই ক্ষেত্রে ইদ্দতে ওয়াফাতের যে বিষয়টি রয়েছে তা হবে চার মাস দশ দিন। তো এখানে একশো তিরিশ দিন হয়, চার মাস দশ দিন মিলে একশো তিরিশ দিন হয়। এটা এভাবে যে যদি এক তারিখ স্বামী মারা যায়, এক তারিখ অথবা মাসের তিরিশ তারিখ স্বামী মারা গেছে, এক্ষেত্রে চার চারটি চাঁদের মাস এবং তারপর দশ দিন। যদি স্বামী এক তারিখ অথবা মাসের শেষ তারিখ মারা না যায় তো এক্ষেত্রে একশো তিরিশ দিনের মেয়াদ পূর্ণ করতে হবে। এখন এরপরে নারী যদি নিজের ব্যাপারে কিছু করতে চায় শরীয়ত মোতাবেক, তো সেক্ষেত্রে তাকে মানা করো না। অর্থাৎ এখন নারী যদি ভবিষ্যতে শাদী করতে চায়, তার ইদ্দত শেষ হয়ে গেছে, এখন তাকে মানা করা যাবে না। এখানে আমাদের দিনের কিছু আহকামাত আছে যে ব্যাপারে বলা যায় যে একটা অনেক দূর পর্যন্ত আমরা ভুলে বসেছি, অথবা এটা হয়ে গেছে যে বিধবাদের পরে বিয়ে করাকে এক ধরনের ট্যাবু মনে করা হয়, এমন এক ধরনের কাজ মনে করা হয় যে জানা নেই এ কাজ করলে কি হয়ে যাবে। বিষয় হচ্ছে এই যে সাহাবায়ে কেরামের যুগে, নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে এটাই হতো যে সেখানে যারা বিধবা হয়ে যেত তাদের পরবর্তীতে আবার তাদের বিয়ে হতো। নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের যেসব আজওয়াজে মুতাহারাত রয়েছেন, এদের মধ্যে কেবল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এমন যার পূর্বে কোনো বিবাহ হয়নি। কিন্তু হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত তাদের একেবারে সকলেই তেমন ছিলেন, তাদের পূর্বে বিবাহ হয়েছিল। আর সেখান থেকেই তারা তাদের বৈধব্যের পরেই নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে নিকাহ করেছেন। তো এই যে আমাদের এখানে আমরা অমুসলিমদের সাথে থেকে থেকে এক ধরনের কনসেপ্ট ডেভেলপ করেছি যে নারীর দ্বিতীয় বিবাহ হতেই পারে না স্বামী ত্যাগ করার পর, তো এটা একেবারেই ভুল। অনেক জায়গায় এর খুব প্রয়োজন রয়েছে। অনেক জায়গায় দ্বিতীয় বিবাহ না করলে অনেক বেশি ফিতনা ফাসাদ হতে দেখা যায়, যা সকল জ্ঞানী ব্যক্তি বুঝতে পারছেন। এই ধরনের যে ভুল প্রথা রয়েছে সেগুলোর ব্যাপারে আমাদের ধ্যান দেওয়া উচিত এবং নারীদের উপর জুলুম না করা উচিত। এরপরে ইরশাদ হচ্ছে যে
ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আরাদতুম বিহি মিন খিতবাতিন নিসাই আও আকনন্তুম ফি আনফুসিকুম আলিমাল্লাহু আন্নাকুম সাতাযকুরুনহুন্না ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররান ইল্লা আন তাকুলু কওলাম মারুফা ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم
আর তোমাদের উপর এই বিষয়ে কোনো গুনাহ নেই যে যা ইশারা ইঙ্গিতে তোমরা নারীদেরকে বিয়ের পয়গাম দাও অথবা নিজের অন্তরে গোপন রাখো। আল্লাহর কাছে জানা আছে যে তোমরা তা নিয়ে আলোচনা করবে, কিন্তু তাদেরকে গোপন প্রতিশ্রুতি দিয়ে রেখো না, কিন্তু তা ব্যতীত যে শরীয়ত অনুযায়ী কোনো কথা বলতে পারো। আর বিয়ের চুক্তি পাকা করো না যতক্ষণ পর্যন্ত ইদ্দতের নির্ধারিত সময়, নির্ধারিত হুকুম তার মেয়াদ পর্যন্ত পৌঁছে না যায়। আর জেনে রেখো আল্লাহ তোমাদের মনের খবর জানেন, তো তাকে ভয় করো এবং জেনে রেখো যে আল্লাহ অধিক ক্ষমাশীল এবং অধিক সহিষ্ণু। এখানে যে মশলা রয়েছে সে মশলাটা হচ্ছে বিধবা নারীদের ব্যাপারে যাদের স্বামী মারা গেছে, তো নারী এখন ইদ্দত পালন করছে, ইদ্দত চলাকালীন সময়ে নারীদের সাথে বিবাহ করা সেটা তো হারামই, ইদ্দত চলাকালীন সময়ে বিবাহ করা হারাম। যে এ বিষয়কে হালাল জানবে সে কাফের, এবং যে নিকাহ করে সে অকাট্য হারামে লিপ্ত আছে, গুনাহে কবিরা সংঘটন করেছে। এটা গেল ইদ্দত চলাকালে বিয়ে করা। এর আগে বলা হচ্ছে বিয়ের বন্ধন পাকা করো না, অর্থাৎ বিয়ে করো না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইদ্দতের সময়ে কি, ইদ্দতের সময় চলাকালে বিয়ের কথা কি বলা যাবে, বিয়ের পয়গাম দেওয়া অথবা তার সাথে ওয়াদা করা যে তাকে বিয়ে করা হবে। তো ইরশাদ হচ্ছে যে ইশারা ইঙ্গিতে কথা বলার অনুমতি রয়েছে। ইশারা ইঙ্গিত বলতে উদাহরণস্বরূপ বলা যায়, এরকম বলা যেতে পারে যে কোনো একজন উত্তম চরিত্রের সুদর্শনা অমুক বংশের কোনো যদি নারী পায়, আমি এই ধরনের নারীর সন্ধান করছি, আমি এমন নারীকে বিবাহ করতে চাই, তখন ওই নারী যদি পূর্ব থেকেই এই ধরনের গুণ সম্পন্না হয়ে থাকে এবং ওই ধরনের বংশের হয়ে থাকে, তো এই ধরনের কথা যা ইশারার মাধ্যমে তা সে বুঝতে পারবে যে এই ব্যক্তিটা হচ্ছে সে আমাকে বিবাহ করতে আগ্রহ রাখে। তো ইশারা ইঙ্গিতে ইদ্দতে ওয়াফাত চলাকালে বিয়ের কথা বলা যেতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো বিধবা নারীকে এটা বলে যে যার ইদ্দত চলমান রয়েছে যে আমি তোমাকে বিবাহ করতে চাই, এটা হারাম, সুস্পষ্ট ভাষায় বলা হারাম, ইশারা ইঙ্গিতে কথা বলা যেতে পারে। আর এখানে যে আহকাম বলা হয়েছে এগুলো ইদ্দতে ওয়াফাত সম্পর্কিত, যে ইদ্দত স্বামী মারা যাওয়ার পর করা হয়। এখন কোনো নারীকে তালাক দেওয়া হয়েছে, ইদ্দতের সময় অতিক্রম করছে, ইশারা ইঙ্গিতেও এই ধরনের কথা বলা যাবে না। তালাকের ইদ্দতে ইশারা ইঙ্গিতেও এই ধরনের কথা বলা হারাম, যা এই আয়াতে বর্ণনা করা হয়েছে। এরপরে মোহরানার মাসালা বর্ণনা করা হয়েছে। ইরশাদ হচ্ছে,
লা জুনাহা আলাইকুম ইন ফাল্লাকতুমুন নিসাআ মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফরীদাতান ওয়া মাতিউহুন আলাল মুসি'ই ক্বাদারুহু ওয়া আলাল মুক্তিরি ক্বাদারুহু মাতাআন বিল মা'রুফ হাক্কান আলাল মুহসিনিন।
যদি তোমরা নারীদেরকে তালাক প্রদান করো, তো যতক্ষণ পর্যন্ত তোমরা যদি তাদের স্পর্শ না করো অথবা কোনো মোহরানা নির্ধারণ না করো, তবে ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর কোনো দাবি নেই। আর তাদেরকে একজোড়া পরিধান করার জন্য ধনী হলে তার সামর্থ্য মোতাবেক এবং দরিদ্র হলে তার সামর্থ্য মোতাবেক দেওয়া আবশ্যক। শরীয়তের পদ্ধতি মোতাবেক তাদের উপকার করো এবং এটা কল্যাণকারীদের উপর ওয়াজিব। মাসালা হচ্ছে এরকম, মোহরানার অনেকগুলো প্রকার রয়েছে, কিছু প্রকার বর্ণনা করছি, পরবর্তী আয়াতেও এ নিয়ে আলোচনা আসবে। তো একটা হচ্ছে এরকম, বিবাহ করেছে, স্বামী স্ত্রীর সাথে বিবাহে একটা মোহরানা নির্ধারণ করা হয়েছে, উদাহরণস্বরূপ 50,000 টাকা। এরপর স্বামী স্ত্রীর মাঝে বলা যায় যে হলওয়াত হয়েছে, দাম্পত্য সম্পর্ক হয়েছে, এরপরে তালাক হয়েছে। এমন হয় না যে আকদের পরে তালাক হয়ে গেছে, কিছুদিন অতিক্রান্ত হয়েছে এরপরে তালাক হয়েছে। এখানে তাদের মধ্যে খালওয়াতে সহিহা হয়েছে, এমন ক্ষেত্রে যতটুকু মোহরানা নির্ধারণ হয়েছে ততটুকুই দিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, 50,000 মোহরানা নির্ধারণ হয়েছিল কিন্তু স্ত্রীকে স্বামীর ঘরে তুলে দেওয়ার আগে তালাক হয়ে গেছে। এরকম হতে দেখা যায় যে ছেলে থাকে অন্য কোনো দেশে, মেয়ে থাকে এই দেশে, তো তাদের মধ্যে বিয়ে হয়েছে, মোহরা নির্ধারণ করা হয়েছে 50,000 টাকা, চূড়ান্ত ঝগড়ার পর্যায়ে চলে গেছে, তালাক হয়ে গেছে। এমন ক্ষেত্রে যখন মেয়েকে তুলে দেওয়ার আগে তালাক হয়ে গেছে, এমন ক্ষেত্রে অর্ধেক মোহরানা দিতে হবে। 50,000 হলে 25,000 টাকা মোহরানা দিতে হবে। তৃতীয় বিষয় যা এই আয়াতে বর্ণনা করা হচ্ছে তা হচ্ছে এই যে, বিয়ে হয়েছে, মেয়েকে তুলে দেওয়ার আগে তালাক হয়ে গেছে, অর্থাৎ দাম্পত্য সম্পর্ক স্থাপন করার আগেই তালাক হয়ে গেছে, এবং এখানে কি হয়েছে, মোহরানা নির্ধারণ করা হয়নি। মোহরানা কতটুকু হবে ওই মোহরানাটা নির্ধারণ করা হয়নি, এবং খালওয়াতের পূর্বেই মেয়েকে তুলে দেওয়ার আগেই তালাক হয়ে গেছে। তো এরকম ক্ষেত্রে স্বামীর উপর স্ত্রীকে একজোড়া কাপড় দেওয়া ওয়াজিব, একটা স্যুট দেওয়া ওয়াজিব, সালোয়ার কামিজ ওড়না এরকম একজোড়া দেওয়া তার উপর ওয়াজিব। তো এই মাসালা যেটা এই আয়াতে মোবারকের মধ্যে বর্ণনা করা হয়েছে, ইরশাদ হচ্ছে যে যারা ধনবান রয়েছে তার সামর্থ্য মোতাবেক কাপড় দেবে, যারা গরিব রয়েছে সে তার সামর্থ্য মোতাবেক কাপড় দেবে। তো মালদার যে আছে সে একটু ভালো দেখে দেবে, এবং গরিব ব্যক্তি সে একটু কম দেখে কাপড় দেবে। এরপর পরবর্তী আয়াতে বলা হয়েছে,
ইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফরাদতুম লাহুন্না ফরীদাতান ফানিসফু মা ফরাদতুম ইল্লা আন ইয়াফুনা আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ ওয়া আন তা'ফু আকরাবু লিত্তাকওয়া ওয়া লা তানসাউল ফাদলা বাইনাকুম ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বসীর।
আর যদি তোমরা নারীদেরকে তাদেরকে স্পর্শ করার আগেই তালাক প্রদান করো, আর তুমি তাদের জন্য কিছু মোহরানা নির্ধারণ করেছ, তবে যতটুকু নির্ধারণ করেছ তার অর্ধেক ওয়াজিব, কিন্তু এটা ব্যতীত নারীরা কিছু মোহরানা মাফ করে দেয় অথবা স্বামী অতিরিক্ত প্রদান করে যার হাতে বিবাহের বন্ধন রয়েছে। আর হে পুরুষেরা, তোমাদের অধিক দেওয়া পরহেজগারির অধিকতর নিকটবর্তী, আর তোমরা একে অপরকে দয়া করতে ভুলে যেও না, নিশ্চয় আল্লাহ তোমাদের কাজ অবলোকন করছেন। এটা হচ্ছে ওই মাসালা, দ্বিতীয় মাসালা বর্ণনা করেছিলাম, মোহরানা নির্ধারিত হয়েছে, স্ত্রীকে তুলে দেওয়ার আগেই তালাক হয়ে গেছে, তো সেখানে অর্ধেক দিতে হবে, কিন্তু তার সাথে বলা হয়েছে যে অর্ধেক মোহরানা এটা ওয়াজিব। কিন্তু স্ত্রী যদি অর্ধেক থেকে আরো বেশি মাফ করতে চায়, তার যদি 25,000 টাকা মোহরানা হয়, 25,000 থেকে 5,000 টাকা নেয়, তো এটা হচ্ছে তার মর্জি। আর স্বামী যদি চায় সে আরো বেশি দিতে পারবে, 25,000 আছে কিন্তু আমি 50,000 পুরো দিয়ে দেব, ইরশাদ হচ্ছে যে তারও অনুমতি রয়েছে। স্ত্রী যদি মাফ করে দেয়, স্বামী যদি বাড়তি দিতে চায়, আর ইরশাদ হচ্ছে যে হে স্বামীরা, তোমাদের বেশি দেওয়া তাকওয়ার অতিরিক্ত, তাকওয়ার বড় প্রমাণ, অর্থাৎ এখানেও নারীদের প্রতি ফেভার করা হচ্ছে। এই দিক থেকে বলা হয়েছে যে নারীরা যে ক্ষমা করবে সেই দিকে নয়, স্বামীদেরকে বলা হচ্ছে তোমরা তাদেরকে বেশি করে দাও। বেশি দিলে এতে বড় কোনো সমস্যা নেই, কিন্তু এতে নারীদের কল্যাণ হবে। তো ইরশাদ হচ্ছে যে তোমরা যদি একটু বাড়িয়ে দাও এটা তাকওয়ার অধিকতর নিকটবর্তী হবে। তালাকের পরে কি হতে দেখা যায় আমাদের সমাজে? দেখি যে এখানে শত্রুতার শিকড় সৃষ্টি হয়ে যায়, এ নিয়ে আর বলার কিছু নেই। কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে হে লোকেরা, যারা যে বিষয়ে স্বামী স্ত্রীর শামিল রয়েছে, ইরশাদ হচ্ছে যে একজন আরেকজনের উপর ইহসান করা ভুলে যেও না। অর্থাৎ তালাক হয়ে গেছে, তালাক যেটা হয় সেটা তো সাধারণত বসে বসে হাসি খুশিতে হয় না, কিন্তু ইরশাদ হচ্ছে যে এই ক্ষেত্রেও একজন আরেকজনের উপরে দয়া করা ভুলে যেও না। আরেকজনের জীবন ধ্বংস করার কসম খেয়ে তার পেছনে লেগে যেও না। এখন আমি বুঝিয়ে দেব আমি কে, আর মেয়ের পরিবার যেন এই ধরনের কোনো কসম খেয়ে না বসে যে আমরা একে কোর্ট কাছারির চক্কর লাগিয়ে মেরে ফেলব, যেমনটা হতে দেখা যায়। আল্লাহ তাআলা কারো উপর যেন এমন সময় না আনে, কিন্তু যদি এমন ঘটনা হয় তখন এই আয়াতে মোবারকা স্মরণ রাখবেন। আল্লাহ তাআলা এমন ক্ষেত্রেও একজন আরেকজনের সাথে সদাচরণের হুকুম দিয়েছেন। এরপরে ইরশাদ হচ্ছে
হাফিযু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন,
সকল নামাজের সংরক্ষণ করো এবং বিশেষত মধ্যবর্তী নামাজের, এবং আল্লাহর সম্মুখে বিনয়ের সাথে দণ্ডায়মান হও। এখানে এই ধরনের মাসালা অনেকক্ষণ ধরে চলে আসছে, তালাকের ব্যাপারে, ইদ্দতের ব্যাপারে, নিকাহের ব্যাপারে। এখন তার সাথে সাথে আল্লাহ তাআলা এর মাঝখানে নামাজের আলোচনা করেছেন, কারণ এই জন্য যে যাতে বান্দা বান্দায় মুমিন এই কথা স্মরণে রাখে যে এই দুনিয়ার এই সকল মুয়ামালা সেগুলো এক জায়গায়, রবকে স্মরণ করা সেটা আরেক জায়গায়। এমন যেন না হয় যে এই জিনিসগুলোর মধ্যে বান্দা পড়ে গিয়ে তার যেন নামাজের হুঁশ না থাকে, আল্লাহকে স্মরণ করার হুঁশ যেন না চলে যায়। নামাজের হেফাজত করো, বিশেষত মধ্যবর্তী নামাজের। এখানে মধ্যবর্তী নামাজ বলতে উদ্দেশ্য আসরের নামাজ। আসরের নামাজ হচ্ছে সকল নামাজ হতে আফজাল নামাজ, একে সালাতুল উস্তা কোরআনে মাজিদে বলা হয়েছে, এবং ইরশাদ হয়েছে যে আল্লাহর সম্মুখে বিনয় আদবের সাথে দণ্ডায়মান হও। যখন নামাজে দণ্ডায়মান হব আমাদের পুরো অস্তিত্বে যেন আদব এবং তাজিম দেখা যায়, দুই পায়ের মাঝখানে যে দূরত্ব আছে সেটা যেন মওতাদিল ভারসাম্যপূর্ণ হয়, আর ওইভাবে হাত বেঁধে মাথা নিচু করে অন্তরকেও অবনত করে আদবের সাথে আল্লাহর বারগাহে দণ্ডায়মান হওয়া উচিত। এরপরে বর্ণনা করা হয়েছে ভয়ের সময়ে কিভাবে নামাজ পড়তে হবে। ইরশাদ হচ্ছে
ইন খিফতুম ফারিজালান আও রুকবানা ফাইযা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তাআলামুন,
এবং তারপর যদি তোমরা ভয়ের অবস্থায় থাকো তবে পদব্রজে অথবা আরোহণ অবস্থায় যেভাবে সম্ভব নামাজ আদায় করো, যখন শান্তির অবস্থায় আসো তবে আল্লাহকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন, তিনি তোমাদেরকে শিখিয়েছেন যা তোমরা জানতে না। তো এখানে ভয়ের অবস্থায় যে নামাজ রয়েছে সে সম্পর্কে বলা হয়েছে। উদাহরণস্বরূপ কোনো মুসলিম সৈন্যদল যুদ্ধের ময়দানের দিকে গমন করছে, সেখানে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে, স্বস্তির সাথে কাতার করে সবাই দাঁড়িয়ে নামাজ পড়া যাবে না, সেক্ষেত্রে বলা হচ্ছে যে নামাজ পরিত্যাগ করা যাবে না। শত্রুর ভয় রয়েছে, হামলা করার আশঙ্কা রয়েছে, একইভাবে হিংস্র পশুর ভয় রয়েছে। যদি আমরা কোথাও দাঁড়াই তাহলে কোনো জঙ্গল থেকে কোনো হিংস্র পশু বের হবে, তো ইরশাদ হচ্ছে যে নামাজ ছাড়া যাবে না, বরং পায়ে চলতে চলতে নামাজ পড়ো। যদি সওয়ারির উপর থাকো সওয়ারির উপরে নামাজ পড়ে নাও, ইশারা করে নামাজ আদায় করতে হবে। কিন্তু আল্লাহ তাআলার তালিম দেখুন যে পায়ে চলা অবস্থায় নামাজ, সাধারণ জীবনে আপনারা হয়তো এই ব্যাপারে চিন্তা করেননি, কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে অবস্থাতেই থাকো নামাজ পড়তে হবে। চলতে চলতে এখানেও নামাজ পড়তে হবে, চলতে চলতে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেওয়া হয়েছে, একটু করে মাথা ঝুঁকিয়ে রুকু আদায় করতে হবে, আর একটু মাথা ঝুঁকিয়ে সেজদা আদায় করতে হবে, এইভাবে সবার নামাজ আদায় হয়ে যাবে। যখন তোমরা শান্তির অবস্থায় থাকবে আবার নিয়ম মোতাবেক নামাজ আদায় করবে। এখান থেকে নামাজের গুরুত্ব অনেক বেশি খেয়াল করা উচিত, যেখানে ভয়ের অবস্থা রয়েছে, প্রাণের ভয়, এমন অবস্থাতেই পায়ে হেঁটে অথবা সওয়ারির উপর বসে প্রত্যেক অবস্থায় নামাজ পড়ার হুকুম রয়েছে। তো কত বদনসিব ওই বান্দা যে আরামে বসে আছে, ঘরে বসে আছে, অফিসে বসে আছে, অথবা শপে বসে আছে, তার কানে আজানের আওয়াজ আসছে, নামাজের সময় হয়েছে, মসজিদে যেতে কোনো বাধা নেই, কিন্তু সে তারপরেও নামাজ থেকে বঞ্চিত রয়ে যাচ্ছে। নামাজ থেকে যে বঞ্চিত রইল, আল্লাহ তাকে তার বারগাহে আসার অনুমতি দিয়েছেন, তৌফিক দিয়েছেন, কিন্তু সেই তৌফিকের একটা অংশ আমাদের হাতেও আছে, আমাদেরকে চেষ্টা করতে হবে। এই ধরনের বঞ্চিত হওয়া উচিত নয়। সহজ হওয়ার পরেও নামাজ ছেড়ে দিচ্ছে, অন্যদিকে বিপদে পড়লেও সেখানে নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি নেই। এরপর আবারও ইদ্দাতের একটি মাসালা বর্ণনা করা হচ্ছে, যে মাসালা বর্ণনা করা হয়েছে এর যা হুকুম আছে সেটা মনসুখ হয়ে গেছে। তো এই আয়াতটা হচ্ছে এরকম, ইরশাদ হচ্ছে,
فَإِنْ خَرَجْنَا فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَا فِي أَنفُسِهِنَّ مِنْ مَعْرُوفٍ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ।
আর তোমাদের মধ্যে যারা মারা যায় এবং স্ত্রী রেখে যায়, তো সে তার স্ত্রীদের জন্য নিজের ঘর থেকে বের করা ব্যতীত এক বছরের খরচ দেওয়ার ওসিয়ত যেন করে যায়। যদি তারা নিজেরাই বের হয়ে যায়, তবে তোমাদেরকে এই বিষয়ে কোনো পাকড়াও করা হবে না, যা ওই নারীরা নিজেদের ব্যাপারে শরীয়ত মোতাবেক করবে। আর আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। এখানে যে হুকুম রয়েছে, যেমন যেটা একটু আগে এর আগের আয়াতে বর্ণনা করা হয়েছে, তাতে এরকম ছিল যে যখন স্বামী মারা যাবে তাহলে তার ইদ্দত হচ্ছে 4 মাস 10 দিন, যদি গর্ভ থাকে তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। এখানে যেটা বলা হয়েছে সেটা আগে এই হুকুম ছিল যে স্বামী মারা যাবে, স্বামীর উপর এটা আবশ্যক ছিল যে সে যেন তার বিবির জন্য ওসিয়ত করে যাবে যে আমার মরে যাওয়ার পরে 1 বছরের পর্যন্ত খরচা আমার বিবিকে তোমরা দেবে, 1 বছরের পর্যন্ত খরচা আমার বিবিকে তোমরা দেবে, এবং 1 বছর পর্যন্ত তাকে কোনো ঘরে থাকতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো 1 বছর পর্যন্ত স্ত্রী ঘরে থাকবে, তাকে খরচাপাতি দিতে হবে, আর এটা তার রাইট ছিল, স্বামীর উপর আবশ্যক ছিল যে সে যেন ওসিয়ত করে যায়। কিন্তু বলা হচ্ছে যে যদি সে নারী নিজ থেকে খরচা যদি না নেয়, তার কাছে যদি ব্যবস্থা থাকে, অথবা সে যদি না নিতে চায়, তো এর সাথে হচ্ছে যে এটা তার মর্জি। কিন্তু এরপরে কি বলা হচ্ছে যে দুটো হুকুম এসেছে, একটা হচ্ছে যে নারীদের যে ইদ্দতের মেয়াদ সেটা বর্ণনা করা হয়েছে 4 মাস 10 দিন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নারীদের জন্য আর কোনো ওসিয়ত নেই, তাদেরকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া হয়েছে। ওসিয়ত যেটা ছিল সেটা কেবল 1 বছরের খরচা, উত্তরাধিকার হচ্ছে এই যে স্ত্রীকে স্বামীর সম্পদে অংশ দেওয়া হয়েছে, যদি সন্তান থাকে স্বামীর সম্পদে 1/8, যদি সন্তান না থাকে 4/1 সম্পদের অধিকারী ওই নারীকে ঘোষণা করা হয়েছে। এরপরে যে 1 বছর পর্যন্ত যে খরচা দেওয়ার বিষয়টি সেটা মনসুখ হয়ে গেছে। এরপরে ইরশাদ হচ্ছে যে
ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন,
আর তালাকপ্রাপ্ত নারীদের জন্য শরাই পদ্ধতি মোতাবেক খরচা রয়েছে যা পরহেজগারদের উপর ওয়াজিব। তালাকপ্রাপ্ত নারীদের জন্য খরচা হচ্ছে এই যে ইদ্দতের সময় তার যে খরচা আছে, যতক্ষণ পর্যন্ত নারী ইদ্দতে থাকে স্বামীর উপরে ওয়াজিব হয় যে ইদ্দতের মেয়াদ চলাকালে তার বিবির যে খরচা আছে তাকে দিতে হবে, থাকার বিষয়টি তাও দিতে হবে। তো এটা স্বামীর উপরে ওয়াজিব হয়। এরপরে বর্ণনা করা হচ্ছে
কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন,
আর এভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো। তো এখানে খুব স্পষ্ট করে একেবারে প্রকাশ্যভাবে বলে দেওয়া হয়েছে যে এরপরে এখন একেবারে নতুন একটা আলোচনা শুরু হচ্ছে। এতক্ষণ পর্যন্ত ছিল আহকাম, এখন আহকামের পরে বনি ইসরায়েলের কিছু ঘটনা, কিন্তু এগুলো বনি ইসরায়েলের ওই ঘটনাগুলো নয় যেটা হযরত মুসা আলাইহিসসালাম সম্পর্কিত ছিল, বরং এখানে বনি ইসরায়েলের অন্য নবী যারা ছিলেন, হযরত হিজকিয়েল আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম, এখন তাদের ঘটনাগুলো শুরু হচ্ছে।
আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মূতু সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন।
হে হাবিব, তুমি কি ওসব লোকেদের দেখনি যারা মৃত্যুর ভয়ে হাজারো সংখ্যায় নিজেদের ঘর থেকে বের হয়? তো আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে মরে যাও, তারপর তাদেরকে পুনরায় জীবিত করলেন। নিশ্চয় আল্লাহ মানুষের উপর অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ লোক শোকর আদায় করে না। এখানে একটি বড় সুন্দর ঘটনা রয়েছে বনি ইসরায়েলের ইতিহাসে, তা হচ্ছে এই যে একবার বনি ইসরায়েলের মাঝে প্লেগ রোগ অনেক বেশি ছড়িয়ে গিয়েছিল। প্লেগ রোগে এটা হতে দেখা যায় যে সেখানে মৃত্যু খুব বেশি সংখ্যায় হয়ে থাকে, হাজার হাজার লাখো মানুষ অল্প কয়েকদিনের মধ্যে মারা যায়। তো এর যে ইম্প্যাক্ট আছে তা খুব বেশি হয়ে থাকে। এক্ষেত্রে শরীয়তের হুকুম হচ্ছে যে এলাকাতে প্লেগ রোগ ছড়িয়ে গেছে বাইরের বাসিন্দা সেখানে যাবে না, সেখানকার বাসিন্দা অন্য কোথাও যাবে না। এটা হচ্ছে প্লেগ রোগের ক্ষেত্রে শরীয়তের হুকুম, আমাদের শরীয়ত এরকম আছে। তো এখন হলো যে হাজারো সংখ্যায় লোক যারা কিনা নিজেদের এলাকা ছেড়ে গেল, তো তারা মনে করলো যে আমরা এখান থেকে বের হয়ে যাই তাহলে আমরা বাঁচতে পারব। তারা কি করলো? আল্লাহর হুকুমের বিরোধিতা করলো। তো আল্লাহ তাআলা তাদেরকে হুকুম জারি করলেন যে তোমরা মরে যাও। তো এখানে 70,000 বান্দা মরে গেল, 70,000 বান্দা কোনো ধরনের প্লেগ ছাড়া এমনিতেই মরে গেল। আল্লাহ যদি চান যে কোনো জায়গায় মত দিতে পারেন। এরপরে কি হলো যে হযরতে হিজকেল আলাইহিস সালাম তাদের নবী ছিলেন, তিনি আল্লাহর বারগাহে দোয়া করলেন যে মাওলা এদেরকে জিন্দা করে দাও। তো আল্লাহ তাআলা হযরতে হিজকেল আলাইহিস সালামের দোয়ায় তাদেরকে পুনর্বার 70,000 বান্দাকে পুনর্বার জীবিত করলেন। এই যে ঘটনা এখানে বলা হয়েছে যে নিশ্চয় আল্লাহ মানুষের উপর অনেক বেশি ফজল করেন, কিন্তু অধিকাংশ লোক আল্লাহর শুকরিয়া আদায় করে না। তো এখানে যেসব লোক ছিল তাদের উপরে এই ঘটনা ঘটেছিল, তারাও আল্লাহর শুকরিয়া আদায় করেনি। তো আল্লাহ তাআলার নিয়ামত এবং ফজল যেগুলো আছে এগুলো নিয়ে অনেক বান্দা আছে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। আমাদের আল্লাহর শুকর গুজার বান্দা হওয়া উচিত। এরপরে ইরশাদ হচ্ছে
ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া'লামু আন্নাল্লাহ সামিউন আলিম,
এবং আল্লাহর পথে লড়াই করো জেনে রেখো আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এই যে আয়াত মোবারাকা আছে এখানে উপরের যে ঘটনা সেটা বলার পরে আল্লাহর রাহে জিহাদ করার বিষয়ে বলা হচ্ছে। এখানে এটা বলা উদ্দেশ্য যে ওইসব লোকেরা যারা মৃত্যুর ভয়ে নিজের এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল, মৃত্যুর ভয়ে যারা প্লেগের ভয়ে পালিয়ে গিয়েছিল, সেখানে তাদের মৃত্যু চলে এসেছে। তো রাহে খোদায় যদি জিহাদ করো, জানের কোরবানি দিতে যদি বের হও, তবে হতে পারে যে তোমাদের শাহাদাত মিলে যাবে, কিন্তু যদি বের না হও তবে ঘরে থেকেও তোমরা মত থেকে বাঁচতে পারবে না। এমন অনেক অন্ধার রয়েছে যারা রাহে খোদায় জান কোরবানি করে না, তো ঘরের মধ্যে তার কি মৃত্যু আসে না? তো এখানে কোরআনে মজিদে বলা হচ্ছে যে এরপর আরো অনেক জায়গায় আরো সুস্পষ্টভাবে বলা হয়েছে যে যদি তোমরা এটা মনে করো যে আল্লাহর পথে গিয়ে জান কোরবানি আমরা করব না, তোমাদের হায়াত তো অন্য কোনোভাবে বেড়ে যাবে না, মত তো তোমাদের কাছে অবশ্যই আসবে। বিষয়টা এমন যে তোমাদের কাছে মৃত্যু আসবেই, সেটা তোমরা নিজের ঘরে থাকো, তোমরা লুকিয়ে যাও, মত তোমাদের কাছে আসবেই। সুতরাং মৃত্যুর ভয়ে আল্লাহর পথে জিহাদে যাওয়া আপত্তি করো না। এখন জানের কোরবানির পরে মালের কুরবানির আলোচনা আসছে। ইরশাদ হচ্ছে
মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাআফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন।
ইরশাদ হচ্ছে এমন কি আছে যে আল্লাহকে ঋণ দেবে, তো আল্লাহ তার ঋণকে অনেক গুণ বাড়িয়ে দেবেন, আর আল্লাহ সংকীর্ণতা দেন, আল্লাহ সচ্ছলতা দেন, আর তোমাদেরকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ তাআলা নিজের রাহে খরচ করতে কি ইরশাদ করছেন যে আমার রাহে খরচ করা এমন যে তোমরা কর্জ দিচ্ছ আল্লাহকে কর্জ দেওয়া। যদি আমরা এই বাক্যের দিকে লক্ষ্য করি তো এটা অনেক কঠিন একটা বাক্য, মানুষের এটা সামর্থ্যে নেই যে এই ধরনের কথা বলতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা তার অনুগ্রহে তার রহমতে তার কর্মে বান্দাকে দয়া করে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমাদের মধ্যে এমন কেউ আছে আল্লাহকে কর্জ দেবে, অর্থাৎ আল্লাহর দান করা মাল হতে, আল্লাহর সৃষ্টি করা সম্পদ হতে, আল্লাহর দান করা তৌফিক হতে বান্দা আল্লাহর রাহে যখন দান করে তখন আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আমি ঋণ হিসেবে গ্রহণ করব। এবং ঋণ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ঋণ সেটা ফিরিয়ে দেওয়া হয়, কর্জ এই জন্য নেওয়া হয় পরবর্তীতে ফিরিয়ে দেওয়া হয়। তো এরপরে ইরশাদ হচ্ছে যে আল্লাহ তাআলা এই ঋণ তোমাদেরকে ফিরিয়ে দেবেন, আখেরাতের এর পুরস্কার তোমরা পাবে, এবং তাও এক আধ গুণ নয়, বলা হচ্ছে যে অনেক গুণ তিনি বাড়িয়ে দিবেন, অনেক গুণ বাড়িয়ে দেবেন। ঋণ নিলে তো যতটুকু দেওয়া হয় ততটুকুই সে ফেরত পায়, কিন্তু আল্লাহ তাআলা 100 টাকা কেউ খরচ করেছে তাকে 100 টাকার সওয়াব দান করবেন, এমন নন। আল্লাহ তাআলা সওয়াব দেবেন 70 লাখ, 10 লাখ, এক কোটি, জানা নেই এটা কত বড় তিনি দান করবেন। কোরআনে মজিদের এই আয়াত রয়েছে যে তোমরা আল্লাহকে কর্জ দাও, আল্লাহ তাআলা অনেক গুণ বাড়িয়ে ফেরত দেবেন এবং অনেকবার দুনিয়ার মধ্যেই দান করে দেন, দুনিয়াতে দান করে দেন, আখিরাতেও দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার ওই বান্দাদের মধ্যে সামিল করুন যারা কোরআনের প্রত্যেকটা হুকুমের উপর আমল করে। আমিন। বিজাহিন নবিল আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কোরআন, 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 কোরআন।